بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار، كلما رزقوا من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل، وأتوا به متشابها، ولهم فيها أزواج مطهرة، وهم فيها خالدون. আজকের আয়োজিত এই কোরআন সহিহ হাদিসের ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণপ্রিয় দিনদার ভাই সকল, পর্দার আড়ালে দিনদার মা ও বোনেরা আশেপাশে বহুতল ভবন সমূহে বসবাসকারী দিনদার ভাই ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও এই ব্যস্ততম নগরীতে সকল ব্যস্ততাকে স্তব্ধ করে দিয়ে আল্লাহর দিনকে কোরআন সহি হাদিসের আলোকে জানার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে এই ইসলামী মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আবার বলুন, কার? সকল ইবাদত কার জন্য? সিজদা হবে কার জন্য? সালাত কার জন্য? সিয়াম কার জন্য? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমাদের মালিক কে? সকল প্রশংসা কার জন্য? আবার বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল দীনী ভাইদের যারা নিজেদের ব্যবসা বাণিজ্য, সাংসারিক পারিবারিক ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সার্বিক ত্যাগ স্বীকার করে এই মহা ইসলামী মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আরো বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে, বিশেষ করে দুই পার্শ্বে অসংখ্য পরিবার বসবাস করছে, যারা যাদের মাঝে রয়েছে কেউ অসুস্থ ব্যক্তি, রয়েছে ছোট কচি বাচ্চা, এত সত্ত্বেও ধৈর্য ধারণ করে তারাও এ মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল ব্যক্তিকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন তারা যেন এমনই ভাবে কোরআন সহি সুন্নার আলোকে সঠিক ইসলামের প্রচার প্রসার, দাওয়া তাবলীগের ক্ষেত্রে আরো বেশি বেশি অবদান রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। যারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্য, কর্মকাণ্ডে বরকত দান করুন এবং সম্পদ দিয়ে, হালাল সম্পদ দিয়ে দিনের কাজ আরো বেশি করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমার আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর সাইফুল্লাহ মাদানী, তিনি দীর্ঘক্ষণ যাবত খুব সুন্দরভাবে জ্ঞানগর্ভ প্রাঞ্জল ভাষায় অত্যন্ত তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আসলেই আজকে আমাদের অনেক মাহফিল হয় সর্বত্র, কিন্তু মাহফিলগুলিতে যদি এই ধরনের কোরআন ও সুন্নাহ থেকে স্পষ্ট কথাগুলি আমরা শুনতাম সকলেই এবং আমাদের জীবনে মেনে চলতে পারতাম, তাহলে মনে হয় আমরা আজকে দিনে দিনে ইসলাম থেকে যেমন দূরে সরে যাচ্ছি ততটুকু হয়তো দূরে সরতাম না, বরং আরো কাছে আসার সুযোগ হতো, কি বলেন ঠিক কিনা? তাই আমরা বক্তাদেরকেও অনুরোধ জানাবো, মানুষকে শুধু সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকমের অবাস্তব কিছু গল্প গুজব কেসা কাহিনীর ওয়াজ শুনিয়ে তাদেরকে তাদের মন জগিয়ে তাদেরকে ব্যস্ত না রেখে বক্তাদের উচিত শ্রোতাদেরকে এই মূল্যবান সময়টা যেন কাজে লাগে, এজন্য কোরআন সহিহ সুন্নাহ থেকে সঠিক বিষয়গুলি শোনানো দরকার। আর শ্রোতাদেরও উচিত আপনি আপনার জীবনটাকে আপনার ঈমানটাকে আপনার জান্নাতের পথকে আরো সুন্দর করে নিতে পারেন এমনই কোরআন সুন্নাহর আলোচনাকেই গুরুত্ব দিয়ে শোনা উচিত, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের বক্তা ও শ্রোতা সকলকেই এই সঠিক পথে সঠিক মতে সঠিক দিকে চলার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছেন, যে বিষয়টি পৃথিবীর প্রতিটি মুসলিম অবশ্যই মনে করে, সকাল সন্ধ্যা রাত দুপুর প্রতিটি মুহূর্তে সে বিষয়টি সম্পর্কে সে ভাবে, সেটি চায়, সেটি আশা করে। সে বিষয়টি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আমরা সকলেই সকাল সন্ধ্যা আমাদের চিন্তা আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারি, কি বলেন ঠিক কিনা? সুতরাং এই বিষয়টি আমাদের সকলেরই কম বেশি জানা। এরপরেও কিছু বিষয় কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে একটু স্মরণ করে দেওয়া, তাই আসুন আমরা চেষ্টা করব আমাদের জানা বিষয়গুলিকে আবার একটু স্মরণ করে আমরা যেন জান্নাতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, জাহান্নামের পথ থেকে বিরত হতে পারি, সেই পদক্ষেপে আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 25 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন একটি সুসংবাদ জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বললেন,
ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন, বললেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও, খুশখবর জানিয়ে দাও, কাদেরকে? যারা ঈমান এনেছে এবং সৎকর্মশীল সৎকর্ম করে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? হলো আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য একটি দুটি নয়, তাদের জন্য একাধিক জান্নাত প্রস্তুত রয়েছে, যেই জান্নাত গুলির তলদেশে অসংখ্য নহর সমূহ প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ, একটি দুটি জান্নাত নয়, জান্নাতিন একাধিক জান্নাত তাদের জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার, কে না চায় সেই জান্নাতে যেতে? কারা জান্নাতে যেতে চান না একটু হাত তুলেন তো দেখি। কয়েকজন হাত তুলিয়ে ফেলেছে। আসলে ওনারা জান্নাত ঠিকই চান, সেই ক্ষেত্রে ভুল করেননি, ভুল করেছেন হয়তো একটু বুঝতে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কারা একটু যেতে চান এবার একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন, আমরা যেন কোরআন সহিহ হাদিসের আলোকে ইসলাম জেনে মেনে জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।
আমরা যেন সকলে এভাবে জান্নাতুল ফেরদাউসে সমবেত হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমরা যেন জান্নাতের পথে চলতে পারি গোটা জীবন, সেই তৌফিক আমাদেরকে দান করুন। জান্নাতের পথে চলার জন্য যেভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামকে জেনে মেনে চলতে হয়, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাত নামা। তাহলে জান্নাতে সবাই যেতে চাই, বিমত্ত কেউ নাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়ার জন্য নির্দেশ দিলেন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, সৎ কাজ করে, যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দুটি নয়, একাধিক জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছেন, যে জান্নাত সমূহের তলদেশে নহর সমূহ প্রবাহিত। আল্লাহ আবারও বলছেন, বলে দাও আরো,
كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل
যখন তাদেরকে সেই জান্নাতে বহু ধরনের ফল ফুলের রিজিক দেওয়া হবে, তারা যেন বলতে চাইবে যে এই ধরনের রিজিক মনে হয় আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল। দেখতে হয়তো একই মনে হবে, কিন্তু স্বাদে কখনো এক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতের বর্ণনা কত কোরআন এবং সুন্নায় কত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যার বলা শেষ করে যায় না। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন আয়াতে সুন্দরভাবে বলতেছেন, আল্লাহ বলেন,
মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم
الله سبحانه وتعالى سورة محمد رقم نمبر آيات বলছেন,
مثل الجنة التي وعد المتقون
جرى متقين এই মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের বর্ণনা হচ্ছে, ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন এমন পানির ঝর্ণা, এমন এমন পানির নহর সমূহ প্রবাহিত যা কখনো শেষ হওয়া নয়। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমুহ, পৃথিবীতে যদি দুধ একটু কিছুক্ষণ সময় দেরি হয়ে যায় তাহলে তার স্বাদ কি হয়ে যায়? ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وأنهار من لبن لم يتغير طعمه সেখানে জান্নাতীদের জন্য সামান্য পাত্রে নয় বরং বিশাল বিশাল দুধের নদী তাদের জন্য রয়েছে, যেই নদী ভরপুর দুধ থাকবে কিন্তু দুধের কোনোদিন বিন্দুমাত্র স্বাদ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ।
وأنهار من خمر لذة للشاربين
আর সেখানে থাকবে অসংখ্য নহর, যেগুলি খামারে শরাবে ভরপুর, যেগুলি অত্যন্ত খুবই সুস্বাদু হবে পানকারীদের জন্য।
ও আনহারুম মিন আসালিন মুসাফফা,
এবং সেখানে থাকবে আরো অগণিত অসংখ্য নহর নদী, যেগুলি ভরপুর হবে ঝলঝলে স্বচ্ছ মধু দিয়ে, সেগুলি যেন ভরপুর হয়ে থাকবে।
ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত,
আর সেই জান্নাতীদের জন্য রয়েছে কত ধরনের অগণিত অসংখ্য, দেখতে বলেন আর স্বাদে বলেন, বহু বহু অসংখ্য প্রকারের ফল মূল সবকিছুই তাদের জন্য থাকবে সেখানে প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। এক কথা, জান্নাত, জান্নাতীরা যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে মুহূর্তের মাঝে তাই দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি একটি হাদিস মনে হলো, সহিহুল বুখারী হাদিস,
যেই হাদিসে যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে সেই ব্যক্তির বর্ণনা এই হাদিসে এসেছে। জান্নাতে যারা হবে, জান্নাতি তো বিভিন্ন কোয়ালিটির হবে, সবচেয়ে লো কোয়ালিটির যিনি, নিম্নমানের জান্নাতি যিনি, নিম্ন স্তরের জান্নাতি যিনি, সবচেয়ে শেষে যে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সে ব্যক্তির বর্ণনা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা শেষ করে দিবেন, ফয়সালা শেষ করে জান্নাতি জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, একজন ব্যক্তি তিনি এখনো অপেক্ষা করবেন, তিনি থাকবেন এই অবশিষ্ট, কিন্তু সেই ব্যক্তি যেন তিনি যার সেই কিয়ামতের মাঠে রয়েছেন ঠিকই, কিন্তু তার সম্মুখে যেন সেই জাহান্নামের যত রকমের শাস্তি বা দুর্গন্ধ এগুলি তার চেহারার সামনে, আগুনের ঝলক সেগুলি তার চেহারার সামনে আসছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয়ের সাথে আবেদন করবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে যে জায়গায় আপনি রেখেছেন এখানে জাহান্নামের আগুনের ঝলক এসে আমার চেহারাকে যেন ঝলসিয়ে দিচ্ছে, সুতরাং আপনি আমাকে দয়া করে মেহরবানি করে এই জায়গা থেকে একটু দূরে সরিয়ে অন্য জায়গায় আমাকে থাকার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবেন, তুমি তো আমার কাছে চেয়েছো, এই আবেদন করেছো, তবে তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও যে তোমার এই আবেদন শুনলে তুমি আর কখনো ভিন্ন কিছু আমার কাছে চাইবে না, তাহলে তোমাকে এটি আমি করে দিতে পারি। সে ব্যক্তি বলবেন যে হে আল্লাহ, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি চাইলাম যে আপনি আমাকে এই জায়গা থেকে একটু সরিয়ে দিন, আর আমি দ্বিতীয়বার আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরহামুর রাহিমিন, তিনি দয়া করে বান্দাকে সেই কঠিন জায়গা থেকে, জাহান্নামের ঝলক যেখানে আসছে, দুর্গন্ধ আসছে, চেহারা যেন ঝলসে যাচ্ছে, এমন জায়গা থেকে একটু দূরে সরায় দিবেন ভিন্ন জায়গায়। যখন ভিন্ন জায়গায় দিবেন, সেই ভিন্ন জায়গায় সেখানে জাহান্নামের ঝলক দুর্গন্ধ সবকিছু থেকে দূর হয়ে মুক্ত হয়ে যাবেন, কিন্তু মুক্ত হলে যেমনই ভাবে জাহান্নামের সবকিছু থেকে মুক্ত হবেন, তেমনই ভাবে তিনি যেন সেই বহু দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করবেন। এখন বেচারা জান্নাতের যখন একটু সুঘ্রাণ পাওয়া শুরু করবেন, তার লোভ আর মানবে না, বলবে যে হে আল্লাহ, এই সুষম এই এত সুঘ্রাণ কই থেকে আসছে জানি না, আল্লাহ মনে হয় এটা জান্নাতের এই সুঘ্রাণ, সুতরাং আপনি আমাকে একটু জান্নাতের দরজার কাছে একটু যাওয়ার সুযোগ করে দিন, আমাকে আল্লাহর কাছে এই আবেদন করে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাও নাই যে তোমাকে ওই জায়গা থেকে সরালে তুমি আর কিচ্ছু আমার কাছে চাইবে না, কিন্তু আমি তোমাকে সেখান থেকে সরালাম, তুমি আবার দ্বিতীয়বার আমার কাছে চাওয়া শুরু করে দিয়েছ, কিভাবে তুমি আবার চাচ্ছ অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ? সে বান্দা বলবেন, হে আল্লাহ, আমি তো আপনার হতভাগা বান্দা হতে চাই না, আমি আপনার নিয়ামত পেতে চাই, আপনার নিয়ামত পেয়ে আমি সৌভাগ্যবান হতে চাই, তাই আমি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আপনার কাছে না চেয়ে পারছি না, সুতরাং আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি আমাকে এই জায়গা থেকে একটু জান্নাতের দরজার কাছে যাওয়ার সুযোগ করে দিন, আমি আর কিচ্ছু আপনার কাছে চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে শক্ত প্রতিশ্রুতি নেবেন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমেও এসেছে, শক্ত প্রতিশ্রুতি নেবেন যে ঠিক আছে, তুমি তাহলে আমার কাছে আর কিছু চাইবে না তো, এটাই তোমার কথা ঠিক থাকবে? বলবে যে হ্যাঁ আল্লাহ, এটাই আমার কথা, আর আমি আপনার কাছে কিচ্ছু চাইব না, আমাকে শুধু জান্নাতের দরজার কাছে যাওয়ার একটু সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরহামুর রাহিমিন, বান্দার প্রতি তিনি এত দয়াশীল, এত দয়ালু, বান্দার এই প্রতিশ্রুতি ভঙ্গ করেও দ্বিতীয়বার এই চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহম করবেন, তাকে সুযোগ করে দিবেন, সে জায়গা থেকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন, নিয়ে সেখানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিবেন। জান্নাতের দরজার কাছে যাওয়ার পর এই ব্যক্তি জান্নাতের এত কাছে, দরজার এত কাছে চলে গেছে, এখন যেন মনে হয় মাথা উঁচু করলে জান্নাতের ভিতরে কিছু দেখতে পাচ্ছে, এমন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার তার কোনো সুযোগ নাই, শুধু দেখতেছে এইসব কিছু কিন্তু ঢোকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার নিজের প্রতিশ্রুতি ভুলে গিয়ে আবার আল্লাহর কাছে আবেদন করবে, হে আল্লাহ, চোখের সামনে দেখতেছি এত সুন্দর জান্নাত, আমাকে যদি একবার একটু ভিতরে ঢোকার সুযোগ করে দেন তাহলে তো আমি চিরকৃতজ্ঞ হব, অতএব আমাকে একটু ভিতরে ঢোকার সুযোগ করে দিন, এই বলে আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, হে বান্দা, তুমি না আমাকে প্রতিশ্রুতি দিয়েছ, তুমি জানো তোমাকে এখানে নিয়ে আসলে আর কিছু তুমি চাইবে না? বান্দা বলবেন, হে আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিয়েছি ঠিকই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার চোখের সামনে জান্নাত হবে আর আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাবো না, আপনার কাছে জান্নাত চাইবো না, এমন হতভাগা বান্দা তো আমি হতে পারি না, অতএব আমি আপনার কাছে তাই সেই প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও আমি আপনার কাছে আবারও চাচ্ছি, আমাকে একটু জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন হেসে ফেলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাসি দিবেন, হাসি দিয়ে তারপর তার আবেদন মঞ্জুর করবেন, তাকে জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ করে দিবেন। শুধু ভিতরে ঢোকার সুযোগ করে দিবেন না, বরং কোন কোন বর্ণনায় এসেছে যখন এই ভিতরে ঢুকতে চাইবে তখন আবার সে ব্যক্তি পাইবে যে জান্নাতের ভিতরে মনে হয় যেন ভরপুর হয়ে গেছে, জায়গা আর তেমন নাই। সে ব্যক্তি আল্লাহর কাছে এমন কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে তুমি জায়গা নাই বলছি কেন, তোমাকে যেই পৃথিবীতে তুমি ছিলে সেই গোটা পৃথিবীর সমান তোমাকে আমি জান্নাতে স্থান দান করলাম। সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি আমাকে ঠাট্টা করছেন, আমাকে আমার সাথে রসিকতা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না না, তোমার জন্য শুধু পৃথিবীর সমান নয়, ওয়ালাকা আশারাতু আমসালিদ দুনিয়া, সেই দুনিয়ার 10 পৃথিবী সমান তোমাকে জান্নাতে আমি স্থান দান করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি অবস্থা দেখুন! এই ব্যক্তিটা হচ্ছে কোন ব্যক্তি? যে হলো সর্বনিম্ন স্তরের জান্নাতি। জান্নাতে যারা যাবে তাদের মাঝে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে এই বাংলাদেশ নয়, এই গোটা বিশ্বের পৃথিবীর 10 গুণ তাকে জান্নাতে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য অনেক সময় অনেক ভাইরা প্রশ্ন করে বসেন, কি প্রশ্ন করেন, বলেন যে আমরা শুনতেছি জান্নাতীদের সংখ্যা হবে খুব কম, আবার জান্নাতের সংখ্যা শুনি 8টা না 7টা, জান্নাতের সংখ্যা 8টা না 7টা, জান্নাতের সংখ্যা শুনি 8টা, আর জাহান্নামীদের সংখ্যা হবে অগণিত, কিন্তু জাহান্নামের সংখ্যা কয়টা? 7টা। তাহলে বেশি মানুষ হবে জাহান্নামী আর জাহান্নামের সংখ্যা হলো কম, আর কম মানুষ হবে জান্নাতি আর জান্নাতের সংখ্যা হলো আবার বেশি, এটা কেমন কথা? আসলে কথাটা এমনই, জাহান্নাম তো হবে সেটা যে জাহান্নাম এর কিছু একটা নমুনা হলো আমাদের দেশেরও বা আমাদের পার্থিব জীবনের কারাগারগুলি, যে কারাগারে মানুষ যত তাকে কম জায়গা দেওয়া যায় এটাই হলো জাহান্নামের শাস্তি। সুতরাং জাহান্নাম 7টা হলেও সেখানে যত বেশি ভরা যায় ততই হবে কি, তাদের শাস্তির বিষয় হবে। পক্ষান্তরে জান্নাতে যদি সর্বনিম্ন স্তরের জান্নাতি যে সবচেয়ে শেষে যে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে তাকে যদি এই ধরনের একজন ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর সমান স্থান দেওয়া হয় তাহলে কত জান্নাতের তাহলে প্রয়োজন হবে একটু চিন্তা করে দেখুন। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতে যেতে হলে শর্ত কি? প্রথম শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুসংবাদ দিয়ে দাও, প্রথম শর্ত কি? ইমান। ইমান ছাড়া কোন ব্যক্তির পক্ষে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে? আজকে কিন্তু আমাদের ইমানের কোয়ালিটির হিসাব নাই, কি বলেন ঠিক কি না? আমার আগেই ডক্টর সাইফুল্লাহ সাহেব তিনি বললেন, কতজন কত রকমের তরিকার দাবি করে, কতজন কত রকমের দল মতের দাবি করে, কতজন কত রকমের জাহেরি আর বাতিনির দাবি করে, এগুলি সবই কিন্তু মানুষের ইমানের কোয়ালিটি, কি বলেন ঠিক কি না? সুতরাং ইমান যদি নিজের মন গড়া তৈরি করে নেই, তাহলে সেই ইমান দিয়েও কিন্তু কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে? জান্নাতে যেতে হলে যেই নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দেওয়াচ্ছেন, সেই নবী যেই ইমান আমাদেরকে দিয়েছেন, সেই ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না প্রিয় ভাইরা আমার। সুতরাং সেই নবীর ইমান ছাড়া জান্নাতে সম্ভব যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে মনে রাখতে হবে আপনাকে সকল তরিকা ছেড়ে দিয়ে শুধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই ফিরে আসতে হবে, কি বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কথা আমি খুব দীর্ঘ করব না, যেহেতু আমার পরে আরো একজন মহতারাম জাকিরুল্লাহ সাহেব তিনি আছেন, সুতরাং খুব দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করাটাও ঠিক হবে না। অতি অল্প সময়ের মাঝে সামান্য কিছু কথা বলে এই আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো কি? ঈমান। প্রথম শর্ত ঈমান। আপনি যত বড়ই ক্ষমতার মালিক হন, যতই বড় সম্পদশালী হন না কেন, সেই সম্পদ ও ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে? যদি ঈমান না থাকে, সেই সম্পদ আর যাই কিছু হোক না কেন, সেই ক্ষমতা আর যাই কিছু থাক না কেন, জ্ঞান বুদ্ধি যতই কিছু হোক না কেন, যদি আপনার ঈমান না থাকে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় বিষয়, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে। কি কাজ করে? সৎকর্ম করে। সৎ কাজ কি? সৎ কাজ হলো ইসলামে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজের নাম কি? সালাত। কি নাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজের নাম হলো সালাত। এরপরে কি? জাকাত। এরপরে কি? এরপরে কি? সিয়াম। এরপরে কি? হাজ। কি বলেন, এগুলি না ইমানের পরে? ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো সালাত, তারপরেই গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো জাকাত, তারপরেই গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো সিয়াম, তারপরেই গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো হাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবীদেরকে নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি বক্তব্যের মাঝে বলে ফেললেন, হাদিসটি সহিহুল বুখারী এ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো জান্নাত এর দরজা হবে, আর সেই দরজাগুলি দিয়ে কোনটা হবে সেই সালাতের দরজা, সালাতের দরজা দিয়ে সেই সালাত আদায়কারীকে আহ্বান জানানো হবে, দরজা হবে যাকাতের, সেই যাকাতের দরজা দিয়ে যাকাত দানকারীকে আহ্বান জানানো হবে, দরজা হবে দান সৎকার, সেই দান সৎকার দরজা দিয়ে দান সৎকারীকে আহ্বান জানানো হবে, দরজা হবে সিয়ামের রাইয়ান, সেই রাইয়ান দরজা দিয়ে সিয়াম পালনকারীকে আহ্বান জানানো হবে, দরজা হবে হাজের, সেই হাজের দরজা দিয়ে হাজ পালনকারীকেও আহ্বান জানানো হবে। হঠাৎ একজন সাহাবি, নাম হলো তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যে কোনো একটি দরজা দিয়ে যেতে পারলেই তো হয়, সুতরাং এত সব দরজারই কি প্রয়োজন হবে? আর কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ হ্যাঁ, জান্নাতে এত সব দরজা থাকবে, আর এমনও ব্যক্তি রয়েছে যেই ব্যক্তিকে সালাতের দরজা দিয়েও ডাকা হবে, যাকাতের দরজা দিয়েও ডাকা হবে, সৎকার দরজা দিয়েও ডাকা হবে, জিহাদের দরজা দিয়েও ডাকা হবে, সিয়ামের দরজা দিয়েও ডাকা হবে, সব দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, জেনে রাখো আমার বিশ্বাস, আমি আশা করি তুমি হলে সেই ব্যক্তি যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাকে তোমাকে ডাকা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আফসোস লাগে, আজকে কতক সমাজ রয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দেয়। আর এই সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ডাকা হবে, তার ক্ষেত্রে কত জঘন্যতম চিন্তা তারা করে থাকে। এমন মানুষ, এমন মুসলিম বলে পরিচয় দেয় আছে না? নাম কি তাদের? তারা হচ্ছে সেই সমাজ যারা নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিয়ে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপ্রিয় ব্যক্তি, তাদের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু অপ্রিয় ব্যক্তি, তাদের কাছে ওসমান রাদিয়াল্লাহু আনহু অপ্রিয় ব্যক্তি, তাদের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি পূর্বের তিনজন খলিফা তারা অপছন্দনীয় ব্যক্তি। শুধু অপছন্দনীয় নয়, শিয়াদের মাঝে চরমপন্থী বিভ্রান্ত শিয়া রাফিজিরা তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিজেরা তারা কোরআনের আয়াত তৈরি করে কত রকমের লানত ও গালিগালাজ করেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তা বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা অনেক সময় বিষয়টি না বুঝে, বরং যারা কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে চলতে চায়, যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজেরা আমল করতে চায়, সালাত আদায় করতে চায়, ঈমান গ্রহণ করতে চায়, ইসলামের সব বিষয়গুলি পালন করতে চায়, অনেক সময় আমাদের সাধারণ কিছু মানুষ তাদেরকে শিয়া না বুঝে তাদেরকেও শিয়া বলে ভুল অপবাদ দিয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? তাই আমরা বলবো যে সেই শিয়া কারা, আর কোরআন সহিহ হাদিসের অনুসারী তারা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, তারা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, তারা হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, তারা হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। এরা কখনো এক হতে পারে? প্রিয় ভাইরা আমার, সুতরাং সেই জান্নাত, যেই জান্নাত অপেক্ষা করছে যারা সালাত আদায় করবে তাদের জন্য, যারা যাকাত আদায় করবে তাদের জন্য, যারা আল্লাহর পথে দান করবে তাদের জন্য, যারা জিহাদ ফিসাবিল্লাহ অংশ নেবে তাদের জন্য, যারা সেই রমাদানের সিয়াম পালন করে তাদের জন্য, শুধু তাই নয়, অনুরূপভাবে যারা হাজ সম্পাদন করে তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়গুলি স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। সুতরাং কোন মুসলিমের পক্ষে কখনো সম্ভব হবে না জান্নাতে যাওয়া, যদি তার মাঝে ঈমান এবং সৎ আমল না থাকে। অনেকেই বলা যদি হয় যে ভাই চলেন, আপনি তো অনেক ব্যস্ত, অনেক কিছু কাজ করতেছেন, চলেন একটু মসজিদে যাই, সালাত আদায় করি, তিনি অনেক সময় জবাব দিয়ে ফেলেন, কি বলেন? বলেন যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কি বলেন, আছে না এরকম জবাব? হয় না? তো এই জবাব যদি কেউ দিয়ে থাকে, জেনে নিন ওই ব্যক্তির ঈমানও ঠিক নাই, তার নামাজও ঠিক নাই, তার জন্য জান্নাতও ঠিক নাই। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতে যেতে হলে ঈমান প্রয়োজন, শুধু ঈমানেই যথেষ্ট নয়, প্রয়োজন আপনার সালাত, প্রয়োজন আপনার সিয়াম, প্রয়োজন আপনার যাকাত, প্রয়োজন আপনার সিয়াম, প্রয়োজন আপনার হাজ, সবগুলি প্রয়োজন। শুধু এমনটিও নয়, বরং আরো বহু কিছু বিষয় রয়েছে সেগুলিও প্রয়োজন। উভয় পার্শ্বে অসংখ্য বাড়িঘর রয়েছে, বাড়িঘরে পর্দার আড়ালের মা ও বোনেরাও রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাবে উচ্চারণ করেছেন, জান্নাতে যেতে হলে পর্দাও প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? কোন মুসলিম পুরুষ যদি হয়ে থাকে, তার অধীনস্থ নারীদের যদি পর্দার ব্যবস্থা না থাকে, তিনি যদি কোনো ব্যবস্থা না নেন, স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দায়ুস ব্যক্তি যার অধীনস্থ নারীরা সঠিকভাবে পর্দা আদায় করে না, পর্দা পালন করে না, তাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে। ঠিক অনুরূপ ভাবে সহি মুসলিমের হাদিসেও স্পষ্ট বলে দিয়েছেন, যেই মুসলিম, যেই নারীরা তারা নিজেদেরকে যতই মুসলিম বলে দাবি করুক না কেন, অর্ধ উলঙ্গ হয়ে এই ধরনের ভাবে যখন তারা চাল চলন হয়ে থাকে, এমন ব্যক্তি, এমন নারীরা তাদের পক্ষেও কখনো, যারা অসভ্য অশ্লীল ভাবে বেপর্দায় চলে থাকে, সেই নারীদের পক্ষেও কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে? প্রিয় ভাইরা আমার, জান্নাতে যেতে পারবে একজন মানুষ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি দিক হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে সে বিষয়টিকে তুলে ধরেছেন, তা হলো যে ব্যক্তি তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হবে, তারই স্থান হবে কোথায়? জান্নাতে। তারই স্থান হবে কোথায়? জান্নাতে। আর তাওহীদ যার হারিয়ে যাবে, বরং তাওহীদ হারিয়ে লিপ্ত হবে কিসে? শিরকে লিপ্ত হয়ে যাবে। তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে? তার জন্য জান্নাত একেবারে চিরতরে হারাম হয়ে যাবে, যতক্ষণ না সে তওবা করে নতুন ভাবে মুসলিম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে দিয়েছেন। সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বললেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, হতে পারে তার আকীদার ক্ষেত্রে শিরকে লিপ্ত, হতে পারে তার আমলের ক্ষেত্রে শিরকে লিপ্ত, হতে পারে তার আদর্শগত ভাবে শিরকে লিপ্ত, হতে পারে আল্লাহর আনুগত্যে শিরকে লিপ্ত, হতে পারে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে শিরকে লিপ্ত, হতে পারে আল্লাহর সুন্দর গুণাবলীকে সাব্যস্ত করার ক্ষেত্রে শিরকে লিপ্ত, যেভাবেই সে শিরকে লিপ্ত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, এই সেই সুন্দর জান্নাত। এই জান্নাত ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলুন নাউযু বিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অবধারিত অপরিহার্য করে দিয়ে থাকেন একেবারে সেই কঠিন জাহান্নাম। এরপরে আল্লাহ বললেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিম মুশরিকদের জন্য কখনো পার্থিব জীবনে এবং আখেরাতের জীবনে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে? প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতে যেতে হলে আরো বহু বিষয় রয়েছে, সেগুলি আপনাকে একজন মুসলিম হিসেবে পালন করে চলতে হবে। আরো সুন্দর বিষয় দেখুন, আজকে আমরা পরস্পরে চলাফেরার ক্ষেত্রে, পরস্পরে লেনদেনের ক্ষেত্রে, পরস্পরে আচার আচরণের ক্ষেত্রে, পরস্পরে আমাদের একে অপরের সাথে যে কথাবার্তা, সব কিছুর ক্ষেত্রে আমাদের বিষয়গুলিকে মনে রাখতে হবে। ইসলাম যেন সবগুলির ক্ষেত্রে জান্নাতকে সম্পৃক্ত করে দিয়েছে। আপনি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক রাখবেন কিভাবে, সেটিও সম্পৃক্ত হয় জান্নাতের সাথে, নয় জাহান্নামের সাথে। আপনি একজন মানুষ, আপনার আত্মীয় স্বজন রয়েছে, সেই আত্মীয় স্বজনের সাথে আপনি কিভাবে চলবেন, সেটাও সম্পৃক্ত হচ্ছে হয় জান্নাতের সাথে, নয় জাহান্নামের সাথে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে ফেলেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। উপস্থিত রয়েছেন পার্শ্বে পর্দার আলের মা ও বোনেরা, ঠিক তেমনি ভাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সহিহ হাদিসে প্রমাণিত জিজ্ঞাসা করা হলো দুইজন মহিলার ক্ষেত্রে, দুইজন মহিলার বিষয়ে জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, একজন মেয়ে মানুষ, তিনি কি করেন, তার প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত এবং ফরজ ইবাদতগুলিকে তিনি সঠিকভাবে পালন করেন, কিন্তু নফল ইবাদত তেমন তিনি বেশি করতে পারেন না, তবে তিনি প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, ভালো ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা দাখালাতিল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আবার তৃতীয় মহিলার কথা জিজ্ঞাসা করা হলো, আরো একজন মহিলা, যেই মহিলা মানুষ, তিনি তার ফরজ ইবাদতগুলিতে পালন করেন, শুধু ফরজ নয় বরং যত রকমের নফল, তাহাজ্জুদ বলেন, তাসবিহ তাহলিল বলেন, তেলাওয়াত বলেন, সব কিছু নফলগুলিও পালন করে, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালাতিন নার, ওই মহিলা যতই সেই ফরজ কেন, নফল ও সবকিছু করার পরেও যদি সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করে, দাখালাতিন নার, এ কারণেই সে জাহান্নামে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং ইসলাম দেখুন মানুষের চাল চলন আচার আচরণ, পার্শ্বের মানুষটার সাথে আপনি কিভাবে চলবেন, এটাকেও জান্নাত এবং জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে আল্লাহু আকবার। ঠিক একই ভাবে আপনি মানুষ, এই মানুষ একটা প্রাণী, যে অবলা প্রাণী যার বাক শক্তি নেই, কিছু কথা বলতে পারে না, কিছু বুঝাতে পারে না আপনাকে, সেই প্রাণীকেও যদি আপনি কষ্ট দেন, তার প্রতিও আপনি জুলুম করেন, তার প্রতিও অন্যায় করেন, তাহলে আপনার স্থান হয়ে যাবে কোথায়? জাহান্নামে। সহিহুল বুখারীর হাদিসে স্পষ্ট ভাবে এসেছে, একজন মেয়ে মানুষ, তিনি কি করলেন, একটি বিড়ালকে ধরে বেঁধে রাখলেন, বেঁধে রাখলেন এমনই ভাবে এই বিড়ালকে তিনি খাওয়ার জন্য ছেড়েও দিলেন না এবং কোনো খাওয়াও দিলেন না, এই বিড়ালকে এমন ভাবে বেঁধে রেখেছে সেই মহিলা, যেই বিড়াল না খেয়ে এই বাধা অবস্থায় এভাবে তার পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাটি একটি প্রাণী, একটি বিড়ালের প্রতি এভাবে নির্যাতন করার কারণে, জুলুম করার কারণে, অবিচার করার কারণে, কষ্ট দেওয়ার কারণে দাখালাতি নার, এই কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি, সে খুবই পাপিষ্ঠ ছিল, খুবই অপরাধী ছিল, কিন্তু সেই ব্যক্তি হঠাৎ রাস্তা দিয়ে চলছে, সেটিও সহিহুল বুখারীর হাদিস, হঠাৎ রাস্তা দিয়ে চলছে দেখলো রাস্তায় এক পার্শ্বে একটি কূপ, সেই কূপের পার্শ্বে একটি কুকুর, সেই তৃষ্ণার্ত কুকুর, পিপাসিত কুকুর তার জিহ্বা বাইর করে দিয়ে যেন কাদাগুলি চেটে চেটে খাচ্ছে, এত পিপাসিত। সেই ব্যক্তি কি করলো, তার পায়ের মোজা খুলে সেই কূপ থেকে পানি তুলে সেই কুকুরকে পানি পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই পাপিষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও তার এই কুকুরের প্রতিও এই ধরনের সদাচরণের কারণে, এই ভালো আচরণের কারণে দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম দেখুন কি, আল্লাহ আকবার, শুধু মানুষের সাথে নয়, একটা প্রাণীর সাথেও আপনার আচরণ যদি খারাপ হয়ে যায়, আপনি যতই দিনদার হন না কেন, এ কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। আর আপনার যতই ত্রুটি থাকুক, আপনার একটা প্রাণীর প্রতিও যদি আচরণ ভালো থাকে, তাহলে এর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে স্থান দিবেন। ঠিক এমনই ভাবে সাহাবী, প্রসিদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা, যেটি কোন কোন বর্ণনায় মারফু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আবার কোন কোন বর্ণনায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, সালমান ফারসি থেকে সহিহ সনদে প্রমাণিত। তিনি বলেন যে কোন এক কওমের কোন একজন ব্যক্তি, দাখালাতিল জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালাতিন দাখালান দাখালাল জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালান নারা ফি জুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো একটি মাত্র মাছির কারণে, আবার আরেকজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো একটিমাত্র মাছির কারণে। একটি মাছির কারণে জান্নাতে আর জাহান্নামে মানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলেন, যে তারা কোন এক জনপদের সামনে দিয়ে যাচ্ছিলেন, সামনে রাস্তা, সেই রাস্তা অতিক্রম করছিলেন, আর সেই জনপদের ছিল একটি প্রতিমা, কি ছিল, মূর্তি ছিল, কি ছিল। আজকে তো আমাদের মূর্তিগুলি যেন অনেক সম্মানিত শ্রদ্ধার পাত্র হয়ে যাচ্ছে, কি বলেন, ঠিক কি না। বিভিন্ন রকমের কিছু কয়েকটা ইট দিয়ে একটা দাঁড় করে দিয়েছে, সেখানে নাকি গিয়ে আপনাকে কি করতে হবে, নীরবতা পালন করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সম্মানিত মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই বিবেকবান মানুষ কিভাবে ইট পাটকেল দিয়ে তৈরি করে এই সব বিষয়গুলির সামনে গিয়ে নীরবতা পালন করতে পারে, এমন বিবেকহীনতার কাজকে ইসলাম কখনো মেনে নিতে পারে? এটার নামেই হলো তাওহীদ না শির। জোরে বলেন তাওহীদ না শির। এটার নামেই হলো শির। ওই সেই সাহাবী বললেন যে এমন জাতি, যে জাতিদের ছিল এই ধরনের একটি প্রতিমা, এই ধরনের ছিল একটি মূর্তি, সেই মূর্তির পাশ দিয়ে যারা যেত তাদেরকে নির্দেশ থামানো হতো, থামানোর পরে বলা হতো এই মূর্তির জন্য কিছু কুরবানি করে দাও, কিছু উৎসর্গ করে দাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি উৎসর্গ না করে
কুরবানি কিছু না করে
তাহলে তাকে সেখান থেকেই হত্যা করে শেষ। ঠিক তেমনি ভাবে দুজন ব্যক্তি যাচ্ছিলেন, একজন ব্যক্তি বললেন, তাকে বলা হলো তুমি এখানে কিছু কুরবানি করো, সে ব্যক্তি বললেন আমার কাছে তো কিছুই নেই আমি কি কুরবানি করব, বললেন তাকে তারা বললে তারা তাকে বললেন যে তুমি কুরবানি করো কিছু না থাকলেও এই উড়ন্ত একটা মাছিকে ধরে তুমি এখানে উৎসর্গ করে দিয়ে যাও। ঠিক সেই ব্যক্তি মুক্তির পথ পাওয়ার জন্য উড়ন্ত মাছিকে ধরে সেই প্রতিমার কাছে উৎসর্গ করে দিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালান নারা ফি জুবাবিন, একটি মাছির কারণে হলেও সে জাহান্নামে প্রবেশ করলো, বলুন নাউযুবিল্লাহ। কারণ একটি মাছির হলেও এই মাছি উৎসর্গ করতে পারেন, কুরবানি করতে পারেন একমাত্র কার জন্য? একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। গরু মহিষ আর উটের বহর তো পরের কথা, একটা ছোট্ট মাছি পিপিলিকাও যদি আপনি আল্লাহ ছাড়া কোনো মাজারে, আল্লাহ ছাড়া কোনো মূর্তির কাছে, আল্লাহ ছাড়া কোনো জায়গায়, আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কাছে এই ধরনের উৎসর্গ করে থাকেন, আপনার এই জাহান্নামে যাওয়ার জন্য এটি যথেষ্ট। একই ভাবে বললেন ওয়া দাখালাল জান্নাতা ফি জুবাবিন, দ্বিতীয় ব্যক্তি ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিল, সেই ব্যক্তি তাকেও তারা বলল যে আপনাকে কিছু না কিছু উৎসর্গ করতে হবে, এই জায়গায় কুরবানি করতে হবে, না হলে আপনাকে যেতে দেওয়া হবে না। তিনি বললেন জেনে রাখুন আমার কাছে তো কোনো উৎসর্গ করার মতো কিছুই নেই। তারা বলল যে একটি মাছি হলেও তুমি এখানে দিয়ে যাও, না হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তিনি জবাব দিলেন জেনে রাখো আমি আমার মতো ব্যক্তি যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সামান্য মাছি হলেও কোনো কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য আমি কখনো কুরবানি বা উৎসর্গ করতে পারি, আমার সব কিছু উৎসর্গ করব একমাত্র কার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন মুসলিম কুরবানি করবে, নিজের জীবনকে উৎসর্গ করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারো জন্য নয়। তার সম্পদ বলেন, তার অর্থ বলেন, যা কিছু বলেন সব কিছু উৎসর্গ করবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বলে দাও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি মালিক, গোটা বিশ্বের যিনি পরিচালক, গোটা বিশ্বের সব ক্ষমতার যিনি অধিকারী সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লা শারীকা লাহ, যে আল্লাহর কোনো শরীক হতে পারে, সেই ব্যক্তি বললেন সেই আল্লাহ ছাড়া আমি অন্য কারো জন্য কোনোদিন উৎসর্গ করি না, করবও না। সেই প্রতিমা পূজারীরা সাথে সাথে সেই ব্যক্তিকে তরবারি দিয়ে তার গর্দান দ্বিখণ্ডিত করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাতা ফি জুবাবিন, একটি মাছি হলেও সেটাকে অস্বীকার করার কারণে, সেটাকে বর্জন করার কারণে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতের পথ আর জাহান্নামের পথ যেমন খুব কঠিন তেমন আবার খুব সহজ। সামান্য বিষয়কে আপনি তুচ্ছ মনে করে হয়তো করে ফেলবেন, জেনে নিন এটাই আপনাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যেতে যথেষ্ট হবে, এটাই আপনাকে আবার জাহান্নামে জান্নাতের পথ বন্ধ করে দিতে যথেষ্ট হবে। সুতরাং প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুসংবাদ দিলেন, সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা কি করেছে, আল্লাযীনা আমানু, কি এনেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং কি আদায় করে, সৎ কর্ম করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আমরা বললাম যে সৎকর্মের প্রথম সৎকর্মের নাম কি, সালাত, প্রথম সৎকর্মের নাম কি, সালাত, দ্বিতীয় হলো যাকাত, তৃতীয় হলো সিয়াম, চতুর্থ হলো হজ, এরপর এর সাথে সংশ্লিষ্ট আরো সকল দিকগুলি রয়েছে যার নমুনা স্বরূপ আমরা কয়েকটি বিষয় তুলে ধরেছি। প্রিয় ভাইরা আমার, ঠিক এমনই ভাবে জাহান্নামের বিষয়টিও মনে রাখতে হবে। এই জাহান্নামেও একজন মানুষ খুব সহজে যেতে পারে, যে সমস্ত বিষয়ে মানুষ সেগুলি থেকে লিপ্ত হয়, সেগুলি থেকে বিরত থাকার কারণে, বিরত থাকার মাধ্যমে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। সেগুলি উল্লেখযোগ্য অনেকগুলি বিষয়, তার মধ্যে একটি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি ক্বালবিহি মিসকালু দাররাতিন মিন কিবরিন। জেনে রাখো, তোমাদের মাঝে কোন ব্যক্তির পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় যদি তার অন্তরে বিন্দু পরিমাণও কি থাকে, কিবির থেকে থাকে, অহংকার গর্ব থেকে থাকে। ভালো করে খেয়াল করবেন, হাদিসটি সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি ক্বালবিহি মিসকালু দাররাতিন মিন কিবির। দাররা পরিমাণ যদি কারো অন্তরে কিবির থাকে, অহংকার থাকে, এ কারণে তার পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। প্রশ্ন আসতে পারে, অহংকার কাকে বলে, কি জিনিস অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালা রাজুলুন, ভালো করে খেয়াল করবেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান, আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানান। বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে, সে মানুষ চায় বা আমরা সবাই চাই যে কেউ চায় আমার কাপড়গুলি, জামা কাপড়গুলি হবে খুব সুন্দর, কেউ চায় আমার জুতাটা হবে খুব সুন্দর। সুতরাং এই সুন্দর হওয়াটা, এটার নামে কি কিবির? এটাই নামে কি গর্ব, অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সুন্দর, বলেন সুবহানাল্লাহ, ওয়া ইউহিব্বুল জামাল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ নিজেই সুন্দর, আর সুন্দর হওয়াটাকে পছন্দ করেন, অর্থাৎ আপনি আপনার জামাটাকে সুন্দর করবেন, অসুবিধা নেই, আপনার জুতাগুলোকে সুন্দর করবেন, অসুবিধা নেই, এটি আল্লাহর কাছে পছন্দনীয়। তবে কি হতে হবে, সেটি সীমা রাখার মাঝে থাকতে হবে, সীমা লঙ্ঘন হলে আবার হবে। একজন মেয়ে মানুষ তার জামাকে সুন্দর করতে করতে এখন পুরুষের জামাগুলিকে নিয়ে ফেলেছে, তাহলে এই সুন্দর আবার কখনো আল্লাহর কাছে পছন্দনীয় নয়। বরং স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় ওই মেয়ে মানুষের, আল মারআতু মুতারাজ্জিলাতু, যেই মেয়ে মানুষটি পুরুষের বেশভূষণ ধারণ করেছে, জামা পোশাকের ক্ষেত্রেও পুরুষের মতো হয়ে গেছে, চুলের ক্ষেত্রেও পুরুষের মতো হয়ে গেছে, প্যান্টের ক্ষেত্রেও পুরুষের মতো হয়ে গেছে, চাল চলনের ক্ষেত্রেও পুরুষের মতো হয়ে গেছে, এমন মেয়ে মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে? আপনার পোশাকটা আপনি সুন্দর করবেন, কিন্তু তার সীমা দেওয়া হয়েছে, সেই সীমা মনে রাখতে হবে। ঠিক একজন পুরুষ মানুষ, তিনিও তার বেশভূষণটাকে সুন্দর করবেন, কিন্তু সুন্দর করতে গিয়ে আজকের আমাদের যুবকরা কত সুন্দর শুরু করেছে। একজন দেখবেন যে আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের দেখবেন, মেয়েদের হাত দেখবেন খালি, তাদের হাতের সব চুড়িগুলি চলে গেছে কার হাতে, ছেলেদের হাতে। মেয়েদের গলাটাও দেখবেন খালি, এর হারটা চেনটাও চলে গেছে কার গলায়, ছেলেদের গলা। যদি এই সুন্দর হয়ে থাকে, জেনে নিন স্পষ্ট ভাবে সহিহুল বুখারীর হাদিসে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, গজব, অভিশাপ ওই পুরুষদের জন্য যেই পুরুষেরা নারীদের সাদৃশ্য গ্রহণ করেছে। সেটা হতে পারে পোশাক পরিধানের মাধ্যমে, হতে পারে হাতে ব্রেসলেট পরিধানের মাধ্যমে, হতে পারে গলায়
চেন পরিধানের মাধ্যমে, হতে পারে পোশাক পরিধানের মাধ্যমে, হতে পারে মাথায় চুল রাখার মাধ্যমে রাস্তাঘাটে চলতেও দেখবেন অনেক আজকে সেই পড়ুয়া ছেলেরা দেখা যায় যে হঠাৎ পিছন দিক থেকে তাকালে, কারণ ছেলেরাও শার্ট প্যান্ট পরে মেয়েরাও শার্ট প্যান্ট পরে, পিছন দিক থেকে তাকালে দেখা যায় বেশ সুন্দর একটা বড় ঝুঁটি রয়েছে, একটু রবার দিয়ে ব্রেসলেট দিয়ে সেই সুন্দর ভাবে চুলগুলিও বেঁধে রেখেছে, মনে হচ্ছে যেন এটি একটি মেয়ে ছাড়া আর কিছুই নয়। সামনের দিকে তাকালে দেখা যায় যে আসলে এটা মেয়ে নয়, এ হলো ইবলিসের বড় ভাই। কি বলেন ঠিক কিনা? এই হয়ে গেছে আজকে আমাদের পুরুষদের, এই পুরুষদের স্বভাব এইরকম হয়ে গেছে। সেই পুরুষের জন্য নির্দেশ ছিল তার সামনের দিকে বাড়াতে হবে, কিন্তু সামনের দিকে না বাড়ায় বাড়াতে শুরু করেছে কোন দিকে? পিছনের দিকে। সামনের দিকে না বাড়ানোর মাধ্যমেও যেমন নারীর সাথে সাদৃশ্য স্থাপন করেছে, পিছনের দিকে বাড়ানোর মাধ্যমেও সে নারীর সাথে সাদৃশ্য স্থাপন করেছে। কে বলেন ঠিক কিনা? নারীর মুখে, নারীর চেহারায়, নারীর চেহারায় তো কখনো দাড়ি আসবে না, দাড়ি আসবে কার চেহারায়? পুরুষের চেহারায়। সেইটাও সে করে নাই। আর পিছনের দিকে যা তার ছেড়ে দেওয়া উচিত নয়, কেটে ফেলা উচিত, সেটাই সে করেছে। সুতরাং দুই দিক থেকে দেখা যায় যে নারীর মতোই সে তার সাদৃশ্য স্থাপন করেছে। প্রিয় ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। সুতরাং এই ধরনের যদি কেউ সৌন্দর্য গ্রহণ করতে চায়, তাহলে এই সৌন্দর্য আবার কখনো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য একটা সীমা রেখা দিয়েছেন, সেই সীমার মাঝে যখন থাকবে তখন সেটাকে আল্লাহ পছন্দ করেন। পুরুষদেরকেও আল্লাহ একটা সীমা দিয়েছেন, সেই সীমার মাঝে যখন সৌন্দর্য গ্রহণ করবে সেটাকে অবশ্যই আল্লাহ পছন্দ করেন। আবার আমাদের মা বোনেরা, ঢাকা শহরের বিশেষ করে যারা রাজধানীর মা বোনেরা, তাদের তো পাওয়ার আরেকটু বেশি। কি বলেন ঠিক কিনা? তারা সৌন্দর্য গ্রহণ করে, আবার এই সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য বিশেষ করে এই শুক্রবারের দিনটিতেও তারা রাস্তাঘাটে একেবারে অর্ধ উলঙ্গর মতো হয়ে বের হয়ে যায়। কে বলেন ঠিক কিনা? জেনে নিন, একজন মুসলিম নারী সে তার সৌন্দর্য গ্রহণ করতে পারে, কিন্তু তার এই সৌন্দর্য রাস্তাঘাটের মানুষকে দেখানোর জন্য নয়। তার এই সৌন্দর্য দেখাবে সে তার প্রিয় ব্যক্তি, তার খুব কাছের ব্যক্তি, যে তার জন্য হালাল বা সে তার জন্য হালাল, সেই ব্যক্তিটি তার স্বামীর কাছে সে যতই রূপচর্চা করবে, সেটি ইসলাম অনুমতি দিয়েছে। ওই বাইরের রাস্তাঘাটে রিক্সাওয়ালার সামনে আর বখাটের সামনে আর অমুকের সামনে যদি মেয়েরা আজকে রূপচর্চা করে বের হয়, তাহলে সমাজে দিনে দিনে ইফতিজিং বাড়বে না কমবে বলুন তো? কোন সন্দেহ নেই, এই ধরনের ইবলিসি চাল চলনে যদি মেয়েরা বের হয় রাস্তাঘাটে রূপচর্চা করতে, তাহলে পৃথিবীর বুক থেকে কখনো ইবলিসিং দূর করা সম্ভব হতে পারে? সুতরাং একজন মেয়ে মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিলেন, ওয়ালা ইউজিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, কোন মুসলিম নারীর জন্য বৈধ নয়, তার জন্য হারাম তার এই সৌন্দর্যকে অন্য কোন মানুষের সামনে প্রকাশ করবে না, মাত্র কয়েকজন সীমাবদ্ধ ব্যক্তির সামনেই তার এই সংক্ষিপ্ত সৌন্দর্য প্রকাশ করতে পারে। তার এক নম্বরই হচ্ছে তার স্বামী। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেক বোন আর বোনেরা দেখবেন তারা যখন স্বামীর সাথে থাকে সেই ঘরের মাঝে দেখবেন একেবারে অবুঝালো, কাপড়ও ঠিক নাই, মাথার চুলও ঠিক নাই, আর স্বামী থেকে যখন বাইরে রাস্তায় বের হয় তখন দেখবেন যে কত রকমের তার সেই সৌন্দর্যের ঝলক আর চমক, আর কত রকমের তার ফ্যাশন। কি বলেন ঠিক কিনা? বিষয়টি উল্টা হয়ে গেছে। যদি এই হয়ে থাকে তাহলে এমন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করবে না, গজবের আশা করবে। এমন সমাজ, এমন ব্যক্তিরা জান্নাতের পথে চলছে না জাহান্নামের পথে চলছে। সুতরাং সকলকে আমরা স্মরণ করে দিতে চাই, আসুন জান্নাতের পথে যদি আমরা যেতে চাই, জান্নাত যদি আমাদের সেই আকাঙ্ক্ষিত হয়ে থাকে, পাওয়ার বিষয় হয়ে থাকে, তাহলে এই সব ইবলিসি বর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহর আলোকে একজন মুসলিম নর ও নারীর জন্য যে বিধান সকল ক্ষেত্রে রয়েছে তাই আমাদেরকে পালন করে চলতে হবে, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে জান্নাতের পথে চলা এবং জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম এ হাদিস বলে আমি শেষ করব, আর দীর্ঘ করব না, এত দীর্ঘ আলোচনা করাও ঠিক নয়, যেহেতু আমাদের সামনে অপেক্ষা করছে কি
সালাতুল ফজর, তবে হয়তো বলতে পারেন যে শহরের মানুষদের জন্য তো ফজরের সালাত না পড়লেও চলে, তাই না? বাস্তব অবস্থাটা কিন্তু এইরকমই হয়ে গেছে। মসজিদগুলিতে ফজরের সময় খোঁজ দিলে দেখা যায় সবাই রাত একটা দুটা পর্যন্ত জেগে থাকে, ফজরের সময় মসজিদেও খুঁজে পাওয়া যায় না, ঘরেও হয়তো কেউ জেগে পড়ে কিনা তাও বলা খুব কঠিন। যদি এই হয়ে থাকে তাহলে জেনে নিন নিজেকে মুমিন বলে পরিচয় দেওয়া খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, আসকালুস সালাওয়াত আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো, কঠিন সালাত হলো সালাতুল ইশা ও সালাতুল ফজর, এশার সালাত এবং ফজরের সালাত। আপনি বাকি চার ওয়াক্ত খুব সুন্দরভাবে আদায় করলেন, হয়তো মুমিনের পরিচয়টা আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু ফজরের ক্ষেত্রে যদি আপনি গাফেল হয়ে থাকলেন মুমিনের পরিচয় আর পেলেন না। পেলেন কিসের পরিচয়? পেলেন মুনাফিকের পরিচয়। আল্লাহ আমাদেরকে সেই মুনাফিকের পরিচয় গ্রহণ থেকে, মুনাফিকের পরিচয় পাওয়া থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যে হাদিসটি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, কোন ব্যক্তি যদি তার কাপড়কে সুন্দর করে, তার জুতাকে সুন্দর করে, এটার নাম কিবির নয়, এটার নাম অহংকার নয়, এটার নাম অগর্ব নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, অতএব এটি করতে পারে, এতে সমস্যা নেই। বরং কিবির কি জিনিস? ওয়াল কিবির বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস। কিবির হলো দুটি কাজের নাম, অহংকার হলো দুটি কাজের নাম, গর্ব হলো দুটি কাজের নাম। প্রথম হচ্ছে বাতারুল হককে, হক জিনিসকে জানার বুঝার পর যেটা হক সেটাকে বর্জন করা। কি বলেন, ঠিক কি না? আজকে আমি একটা বলে ফেলবো, যেটা আমি নিজেও আলেম, যাই হোক ছোট হই আর যাই হই না কেন, আলেম সমাজের মাঝেও এই জিনিসটির খুবই সমস্যা রয়েছে। কোন আলেম যদি কোন একটা ফতোয়া দিয়ে বলেন, কোন আলেম যদি কোন একটা বলেন, এর বিপক্ষে যদিও কোরআন এবং সুন্নাহর স্পষ্ট হক প্রমাণিত হয়, তিনি আর নিজেরটাকে প্রত্যাহার করে সেটাকে গ্রহণ করতে চান না। এটার নামই হলো অহংকার, এটার নামই হলো কিবির। এই কিবির শুধু সাধারণ মানুষের মাঝে তা নয়, এটা হতে পারে আলেমদের মাঝেও রয়েছে, আলেমদের মাঝেও বেশি থাকতে পারে। এক মুফতি সাহেব কোন ফতোয়া দিয়ে ফেললেন, আর এক মুফতি সাহেব আরেকটা ফতোয়া দিলেন, দুজনের একজনের মাঝে, একজনের সাথে তো অবশ্যই কোরআন সুন্নাহ রয়েছে, কিন্তু অপরজনের কাছে কোরআন সুন্নাহ থাকলে আমি আমার ফতোয়াকে আর বাদ দিতে চাই না, এটাকেই ঘোরাইতে চাই, এদিক দিয়ে সেদিক দিয়ে সেটাকেই টিকায় রাখার চেষ্টা করি, অন্যটা হক হলেও স্পষ্ট হলেও আমি সেটাকে বর্জন করার জন্যই চেষ্টা করি, যেহেতু এটা আমার ফতোয়া না। যদি এই ধরনের স্বভাব হয়ে থাকে, এর নামেই হলো কিবি, এর নামই হলো অহংকার, এর নামই হলো গর্ব। এমন কিবির যার মাঝে রয়েছে, তিনি যত বড়ই আল্লামা হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে। দ্বিতীয় বললেন ওয়া গামাতুন নাস, মানুষকে সব সময় আই তাহকিরুন নাস, মানুষকে সব সময় হেউ করার চেষ্টা করে, মানুষকে সবসময় তুচ্ছ জানে, হে কি সে, হে কি বুঝে, সে কি জানে। এটাও অনেকভাবে সাধারণ মানুষের মাঝে রয়েছে, নেতা নেত্রীদের মাঝেও রয়েছে, আলেম সমাজের মাঝেও রয়েছে, সকলের মাঝেও রয়েছে। যার মাঝে যতটুকু যোগ্যতা, যার মাঝে যতটুকু ক্ষমতা দক্ষতা, সেটাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। নিজেকে সবসময় বড় মনে করা, অন্যকে সবসময় হেউ করা, এটার নামও হচ্ছে অহংকার, এটার নামও হলো কিবির। যার মাঝে এমন কিবির এমন অহংকার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করতে পারবে। সুতরাং জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে সেই কিবির, সেই অহংকার সব কিছু ছেড়ে বর্জন করে আমাদেরকে জান্নাতের পথেই অগ্রসর হতে হবে। স্মরণ করুন সহিহুল বুখারীতে এই ঘটনাটি কয়েকবার এসেছে, দীর্ঘ বলার সুযোগ নেই বলে এটি শেষ করব। সেই প্রসিদ্ধ সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন এক সময় দুজনের মাঝে কোন একটি বিষয় নিয়ে একটু তর্ক হলো, একটু কথা কাটাকাটি হলো, কথা কাটাকাটি হলে, তর্ক হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলেছেন, কিন্তু দুজনের কথা খুব আওয়াজ হয়ে গেল, কেউ কাউকে মেনে নিতে পারলেন না, তারা সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে পরে ভাবলেন একজন অপরজন ভাবতেছেন যে মনে হয় বিষয়টি ভুল হয়েছে। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন যে হে ওমর, আমার আসলে এটি ভুল হয়েছে, আমি ভুল করেছি। নিজেকে ছোট করলেন, নিজেকে সহজ করার চেষ্টা করলেন, নিজে যেন একেবারে মুক্ত হতে পারেন সেটা চেষ্টা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে বললে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো পাত্তা দিলেন না, গুরুত্ব দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব মন ভারী মন নিয়ে মন খারাপ করে তিনি মসজিদের দিকে ছুটে আসলেন। মসজিদের দিকে ছুটে আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে বুঝতেছেন যে আবু বকর এর মনে যেন কি সমস্যা হয়েছে, তার মনটা যেন খুব ভারী মনে হচ্ছে। মসজিদে আসে বসলেন তিনি। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি থেকে ফিরে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে ভাবলেন যে আসলেই আমার যদি দোষ নাও হয়, কিন্তু সেই বেচারা তিনি আমার বাড়িতে আসলেন আমার কাছে ক্ষমা চাইতে, আর আমি তাকে ক্ষমাও করলাম না, আসলে আমি তো ভালো কাজ করলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার তিনি বাড়ি থেকে বের হয়ে ছুটলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে নাই, তিনি বের হয়ে গেছেন। মনে করলেন যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে ছুটলেন, ছুটে দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই সেখানে অন্যান্য সাহাবীদের মাঝে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তারপর সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বলতে শুরু করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার এত রেগে গেলেন, বললেন জেনে রাখো তোমরা আজকে, আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে ওমর জেনে রাখো কোন আবু বকরকে তুমি আজকে তোমার কাছে ক্ষমা চাইতে গেলেও তুমি তাকে ক্ষমা করনি, অথচ সেই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে আমি এই দাওয়াত দিয়েছিলাম, তোমরা গোটা কুরাইশের সব মানুষেরা আমাকে মিথ্যা বলেছিলে, আমাকে সত্য বলেছিল শুধু এই সেই আবু বকর, আর সেই আবু বকরকে আজকে তোমরা এইভাবে মনে করছো। আল্লাহু আকবার। দেখুন সাহাবায়ে কেরামদের মাঝে কি ধরনের তার বিষয় ছিল, কেউ কখনো নিজেকে বড় মনে করে অন্যকে হেউ করতেন না, বরং প্রয়োজনে নিজের বিষয়টাকেই সহজ করে নিজেকেই অপরাধী না হয়েও অপরাধী করে বিষয়টিকে দুনিয়াতেই সহজ করে নিতে চাইতেন। কারণ আজকে যদি আমি নিজেকেই বড় মনে করে অন্যকে হেউ তুচ্ছ করে যদি এভাবেই থেকে যাই তাহলে এটাই হলো কিবির, আর এই কিবির নিয়ে যদি আমি যাই তাহলে আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, হওয়া উচিত আলেমদের মাঝেও এই ধরনের সম্পর্ক, হওয়া উচিত নেতাদের মাঝেও এ সম্পর্ক, হওয়া উচিত সমাজের সকল মানুষের মাঝে এ ধরনের সম্পর্ক, হওয়া উচিত স্বামী স্ত্রী উভয়ের মাঝেও এ সম্পর্ক, তাহলেই সম্ভব হবে সকলের জান্নাতে যাওয়া। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ একটি কথা মা ও বোনদেরকে স্মরণ করে বলেছি, বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ও বোনদের জান্নাতে যাওয়ার পথটিকে কত সহজ করে দিয়েছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসে প্রমাণিত, তিনি বললেন আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, যদি কোন মুসলিম নারী দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আজকে আমাদের শহরের মা বোনদেরও কিন্তু এমনই অবস্থা হয়ে গেছে, তারা চার ওয়াক্তই আদায় করেন অনেকেই, পাঁচ ওয়াক্ত অনেকেই হয়তো করেন না। জেনে নিন ইসলাম ফরজ করে দিয়েছে পাঁচ ওয়াক্ত, আপনি যদি পাঁচ ওয়াক্তকে চার ওয়াক্ত করেন, যতই চার ওয়াক্ত আদায় করেন না কেন, এই পাঁচ ওয়াক্তকে চার ওয়াক্ত করে নিলে এর দ্বারা সওয়াব তো দূরের কথা, বরং ঈমানকে টিকিয়ে রাখাটাই খুব কঠিন হয়ে যাবে। কারণ ইসলাম আল্লাহ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন মুসলিম নারী যদি পাঁচ ওয়াক্ত দৈনিক সালাত আদায় করে, ও সামাত শাহরাহা রমাদানের সিয়াম পালন করে, ও হাফিজাত ফরজাহা এবং তার সতীত্ব সংরক্ষণ করে পর্দা বিধিবিধান মেনে নেওয়ার মাধ্যমে, ওয়া আতাআত যাওজাহা এবং তার স্বামীর আনুগত্য স্বীকার করে, স্বামীর সাথে শরীয়ত সম্মত বিধি মোতাবেক আনুগত্য স্বীকার করে, এই চারটি বৈশিষ্ট্য কোন মুসলিম নারীর মাঝে যদি পাওয়া যায় অন্যান্য ফরজগুলি তো অবশ্যই থাকতে হবে, আর এই চারটি যদি পাওয়া যায় কিয়ামতের দিন ওই মুসলিম নারীকে সুসংবাদ দেওয়া হবে, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি আজকে জান্নাতে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার ও পর্দার আলের বা ও বোন সকলকে জান্নাতের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে, জাহান্নামের পথ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে, আর জান্নাতে যাওয়া সম্ভব হবে সেই মন গড়া ইসলাম পালনের মাধ্যমে নয়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম মেনে নেওয়ার মাধ্যমে আমরা যেন জান্নাতের পথে অগ্রসর হতে পারি, জাহান্নাম থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি, পরিশেষে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই সকল ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে, এবং সেই সকল বয়োজ্যেষ্ঠ মরিয়ম ভাইদেরকে যারা সার্বিক সহযোগিতা দিয়ে এই মাহফিলকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যা যা খায় দান করুন, এবং ভবিষ্যতে যেন আরো এই ধরনের সুন্দর উদ্যোগ তারা আরো নিতে পারেন, সুন্দরভাবে সকলে সহযোগিতা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে যেন কোরআন ও সুন্নাহর আলোকে দিন জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমাকে পিছন থেকে জানিয়েছেন তারা আল খায়ের পাবলিকেশনস, তারা একটি সিডি বের করেছে আমার প্রায় 20টি বাংলায় বেশ কিছু লেকচার এবং জুমার খুতবা, প্রায় 150টি লেকচার এবং খুতবা ইত্যাদি মিলে একটি ডিভিডি বের হয়েছে, স্টলে পাওয়া যাচ্ছে। আপনার যাদের পক্ষে সম্ভব হবে সেটি সংগ্রহ করার জন্য তারা আহ্বান জানিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।